আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সঙ্গে রয়েছেন মোল্লা হক, রিসার্চ ফেলো ইউনিভার্সিটি অফ মেলবোর্ন। তার কতকগুলি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ গুগল স্কলারে সম্মানিত হয়েছে। কথা বলছি মোল্লা হকের সঙ্গে। মোল্লা হক, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে যে গুগল স্কলারে আপনার যে প্রবন্ধগুলো আপনি দিয়েছিলেন সেগুলো বেশ অনেকই রেফারেন্স হিসেবে কাজ করছে, বা এই প্রবন্ধগুলো কিভাবে কাজ করছে, বা আসলে জিনিসটা কি?
আসলে যেটা হচ্ছে যে প্রতিটা রিসার্চার যারা গবেষক গবেষণা করেন, সেটা যে ফিল্ডেই হোক, সেটা লিটারেচারও হতে পারে, সেটা মেডিসিনও হতে পারে, বা আর্কিটেকচারে ইঞ্জিনিয়ারিং হতে পারে, আইটিতে হতে পারে। তো আমার রিসার্চগুলো মূলত মেডিসিন ভিত্তিক। আমি যেহেতু ডিপার্টমেন্ট অফ মেডিসিনে চাকরি করি, তো আমার যেই কাজের রেঞ্জ সেটা অনেক ব্যাপক। সেটা কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার, তারপর হচ্ছে সিস্টেমিক স্ক্লেরোসিস, লুপাস, আর্থ্রাইটিস, তো অনেকগুলি মাল্টিপল ফিল্ডে আমি ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করি। তো সেখানে আমাদের যে জার্নালগুলি সেগুলি আমরা, আমাদের যে আর্টিকেলগুলি সেগুলো আমরা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড টায়ার ওয়ান এবং খুবই আন্তর্জাতিকভাবে সমাদৃত জার্নালে আমরা সেগুলি পাবলিশ করি। এবং আমাদের যে টিম ইউনিভার্সিটি অফ মেলবোর্নে, সেটা পুরো পৃথিবীর খুবই মানে গুটি কয়েক লোকের মধ্যে, গুটি কয়েক টিমের মধ্যে অন্যতম লুপাস এবং সিস্টেমিক স্ক্লেরোসিস এই ডিসিপ্লিনে, যে কারণে আমার পৃথিবীর নাম্বার ওয়ান জার্নাল যেমন ল্যানসেট রিউমাটোলজি, তারপরে অ্যানালো রিউমাটিক ডিজিজেস, এগুলোতে আমরা আমাদের কাজ প্রকাশ করি। তো সেই কাজ প্রকাশ হওয়ার পরে মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি সেটা তার উপকৃত হয়, তখন অন্যান্য গবেষকরা তাদের যে রিসার্চ গবেষণা প্রবন্ধ, সেখানে আমাদের প্রবন্ধ থেকে যদি কোনো উপকার তারা পেয়ে থাকেন, তখন সেটা তাদের প্রবন্ধের রেফারেন্সে তারা আমাদের পেপারটাকে উল্লেখ করেন। তো সেই উল্লেখ করাটাকে সাইটেশন বলে। তো সেই সাইটেশন যখন আপনারটা অ্যাড হতে থাকে, তখন আপনি একটা পর্যায়ে গিয়ে আপনি বলতে পারেন যে আপনার যে গবেষণার প্রবন্ধ সেগুলি মানুষের কাজে এসেছে বা অন্যান্য গবেষকদের কাজে এসেছে, সেটাই সাইটেশন দ্বারা প্রমাণিত হয়। যে কারণে অনেকেই হয়তো প্রিডেটরি জার্নালস বা যেসব জার্নালসের কোনো ভ্যালু নেই সেখানে পাবলিশ করে, বলে আমার 100 পেপার্স আছে, 200 পেপার্স আছে, বাট এগুলো মানুষের কোনো উপকার আসছে না বা অন্যান্য গবেষকদের কোনো উপকার আসছে না। তো এই জন্য সাইটেশনটা বা ইম্প্যাক্ট ফ্যাক্টরগুলো মানুষ দেখে, যেটা দ্বারা প্রমাণিত হয় যে আপনার গবেষণা মানুষের জীবনে কোনো কাজে লাগছে কিনা।
তো এই যে গুগল স্কলার যেটা, এটা কতটুকু মানে সমাদৃত পৃথিবীতে, পৃথিবীর বৈজ্ঞানিকদের কাছে বা যারা থিসিস করছেন বা প্রবন্ধ লিখছেন তাদের কাছে?
আমার হিসেবে গুগল স্কলার পৃথিবীর এখন নাম্বার ওয়ান, এটা জানার জন্য যে আপনার রেফারেন্স কোথায় এসেছে, কিভাবে এসছে, আপনার সাইটেশন কিভাবে আসছে। আর দু একটা কোম্পানি আছে যেমন রিসার্চ গেট বা অন্যান্য আর দু একটা জায়গায় আপনি সেটা দেখতে পারেন, কিন্তু গুগলের যে সার্চ ইঞ্জিন সেটা আসলে খুবই শক্তিশালী। সে আপনার খুঁজে বের করে ফেলে কোথাও কোনো কনফারেন্স প্রিসিডিংস, কোথাও কোনো রিপোর্ট, কোথাও কোনো আপনার নিউজ পেপার, যেখানেই আপনার আর্টিকেল থাকুক না কেন, তার সার্চ ইঞ্জিনটা খুবই স্ট্রং হওয়ার কারণে সেগুলি খুঁজে বের করে ফেলে। যে জায়গায় অন্যান্য দু একটা যেগুলি আছে তাদের সার্চ ইঞ্জিন হয়তো অতটা শক্তিশালী না, যে কারণে আমি ব্যক্তিগতভাবে গুগল স্কলারকে খুব পছন্দ করি। এবং অন্যান্য যেসব রিসার্চারদের সাথে আমি কাজ করি, তাদের অনেকেও গুগল স্কলারের সাইটেশন বা গুগল স্কলারের যে রেকমেন্ডেশন, এগুলি খুব তারা এর উপর নির্ভর করেন।
তো এই যে গুগল স্কলারে, এটাকে আপনাদেরকে এখানে প্রবন্ধগুলো আপলোড করতে হয় নাকি তারাই খুঁজে বের করে নেয়?
দুই ভাবেই হতে পারে। অটোমেটিকলি তারা খুঁজে বের করে, মনে করেন আপনার একটা গবেষণা প্রবন্ধ আজকে পাবলিশড হলো কোন একটা জার্নাল থেকে, তো ওরা অটোমেটিকলি এই গুগল ইঞ্জিন কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে, সার্চ করতে থাকে আপনার নাম। তো যখন হতেছে কোন একটা জার্নাল সেটা পাবলিশ করলো, তারা সেটা অটোমেটিক পিক করে আপনাকে উল্টো নোটিফিকেশন পাঠাবে যে তোমার একটা জার্নাল পেপার আজকে পাবলিশড হয়েছে, বা তোমার আজকে জার্নাল পেপারে দুইটা সাইটেশন হয়েছে। আবার যদি সেটা কখনো কোনো কারণে যদি ও পিক না করতে পারে, মনে করেন যে আপনি কোথাও পাবলিশ করেছেন, সেটা হয়তো গুগল সার্চ ইঞ্জিন সেটাতে পৌঁছতে পারছে না, সেক্ষেত্রে আপনি হয়তো ম্যানুয়ালিও সেটা গুগল স্কলারকে জানাতে পারেন যে আমার একটা পেপার এখানে পাবলিশড হয়েছে, তখন আপনি ম্যানুয়ালি সেটা গুগল স্কলারকে বলে দিতে পারেন, সে তখন সেটা আপডেট করবে।
তো আপনার পেপারের মূল বিষয়টা কি ছিল?
যেটা বললাম, আমার তো মোটামুটি গুগল স্কলার দেখে মোটামুটি নিয়ারলি 100 মতো আসলে পাবলিকেশন আছে, রিসার্চ জার্নাল আর্টিকেল, কনফারেন্স প্রসিডিংস, রিপোর্টস, অ্যাবস্ট্রাক্ট মিলে তো প্রায় 40+ আর্টিকেল আমার পাবলিশড হয়েছে। তো যদিও আমি খুব বেশি, আমাদের অনেকেই আরো ভালো ভালো রিসার্চার আছেন, তাদের আরো বেশি পাবলিকেশন, বেশি সাইটেশন আছে, বাট মোটামুটি আমার খারাপ না। তো সেই তুলনায় আমার যে সাবজেক্ট সেটা আমি যেটা আপনাকে বললাম একটু আগে, অনেক ব্রড, অনেক ব্যাপক, সেটা হচ্ছে যে আমি আগে কার্ডিওভাস্কুলার ডিজিজ এগুলি নিয়ে কাজ করেছি, যেমন অজিস্কোর, অজিস্কোর নামে একটা পেপার আমরা পাবলিশ করেছি, অজিস্কোর 2, যার দ্বারা অস্ট্রেলিয়ার যে কোনো যারা সার্জন, যারা হার্টের সার্জারি করেন, তারা হার্টের সার্জারি করার আগে একটা পেশেন্টকে বুঝতে পারবেন যে পেশেন্টের মৃত্যুর রিস্ক কত পার্সেন্ট যদি তার হার্ট সার্জারি আজকে করা হয়, আমাদের যে মডেল সেটার উপর ভিত্তি করে। তখন তারা বলবেন যে যদি দেখা যায় রিস্ক খুব বেশি, 90%, 95%, তখন বলবে যে ভাই দেখেন আপনি তো আসলে মানে অপারেশন করলে আপনার মরার রিস্কই বেশি, আপনি অপারেশন না করে যতদিন বেঁচে থাকেন থাকেন, বা যদি দেখা গেল কারো রিস্ক খুব কম, তখন তারা খুব কনফিডেন্টলি তার সার্জারিটা করতে পারবে। তারপর মনে করেন আমরা তারপরে লুপাস লো ডিজিজ অ্যাক্টিভিটি স্টেট নামে একটা পেপার পাবলিশ করেছি, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে লুপাস যদি কারো হয় আর্লি স্টেজে, তার যদি চিকিৎসা করা হয় বা লো অ্যাক্টিভিটি স্টেট যদি থাকে, এই এই স্ট্যাটাস যদি সে অ্যাচিভ করতে পারে তার জন্য জীবনে বেঁচে থাকাটা অনেক বেটার হয়, তো আমরা চেষ্টা করি যাতে সেই অ্যাক্টিভিটি স্টেট সে অ্যাচিভ করতে পারে। তাছাড়া মনে করেন সিস্টেমিক স্ক্লেরোসিস আমি কাজ করেছি, সিস্টেমিক স্ক্লেরোসিস এর উপরে আমরা একটা মডেল আমরা পাবলিশ করেছি, সেই মডেল থেকে বোঝা যাবে যে একজনের মর্টালিটি বা মর্বিডিটির রিস্ক কিরকম, ডিপেন্ড করবে তার বডির কি কি অঙ্গ বা প্রত্যঙ্গের মধ্যে সমস্যা আছে, তার উপর ভিত্তি করে আমরা রিস্ক প্রেডিক্ট করতে পারবো যে তার মর্টালিটি বা তার ডেইলি কার্যক্রম SF-36 তা এটা কিরকম ভাবে কাজ করে। তো এরকম ভাবে আমরা বেশ কিছু যুগান্তকারী বা যেটাকে বলা হয় যে প্রিডমিনেন্টলি খুবই ভালো কিছু কাজ মোটামুটি আমি যে গ্রুপের সাথে করেছি, আমি নিজেকে আসলে ধন্য মনে করি যে তাদের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে।
একজন পরিসংখ্যানবিদ বা প্রাণ পরিসংখ্যানবিদ হিসেবে এই সাইটেশন আপনাকে কিভাবে অনুপ্রাণিত করছে বা আদৌ করছে কিনা?
অফকোর্স আপনি, এটা বিশাল একটা অনুপ্রেরণা আমাদের জন্য, কারণ একজন প্রাণ পরিসংখ্যানবিদ আমরা মূলত গবেষণা করি থিওরিটিক্যাল রিসার্চ নিয়ে, তো থিওরিটিক্যাল রিসার্চের আসলে অবদান বা থিওরিটিক্যাল রিসার্চের অবদান অনেক ব্যাপক থাকলেও তার যে অ্যাপ্লিকেবিলিটি সেটা অনেক সময় অত ব্যাপক হয় না, সাইটেশন অনেক বেশি হয় না। সেক্ষেত্রে যখন এই ধরনের সাইটেশন আমরা পাই আমাদের জন্য কাজ করা অনেকটা সহজ হয়, অনুপ্রেরণা পাই, বা অন্যান্য জার্নাল যখন দেখে যে এই লোকের 500 সাইটেশন আছে তখন তারও আমাদের পেপারকে অ্যাকসেপ্ট করতে কমফোর্টেবল ফিল করে, রিকগনাইজ করে। তারপরে পাবলিক হেলথ বা বিভিন্ন জায়গার যে ডেটাবেসগুলি আছে সেখানে আপনার একটা প্রোফাইল তৈরি হয়, সেগুলো আমাদেরকে ব্যাপকভাবে অনুপ্রেরণা দেয়। তো একজন পরিসংখ্যানবিদ বা প্রাণ পরিসংখ্যানবিদ বা বায়োস্ট্যাটিস্টিশিয়ান হিসেবে আমাদের কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস, ডেটা ক্রাঞ্চিং করা বা ডেটা সায়েন্সের কাজটা করা। তো আমরা ডাক্তারদের সাথে বা যারা মেডিকেল সায়েন্টিস্ট বা মেডিকেল রিসার্চার তাদের সাথে আমরা ওতপ্রোতভাবে কাজ করি যাতে আমরা হচ্ছে তাদেরকে একটা ব্যাকআপ দিতে পারি, যা তাদেরকে একটা স্ট্রং একটা রিপোর্ট দিতে পারি যার উপর ভিত্তি করে আমরা বৈজ্ঞানিক গবেষণার যে বিভিন্ন অ্যাসপেক্ট সেগুলো আমরা দেখতে পারি। তো সেই জন্য অবশ্যই অবশ্যই আমাদের জন্য গুগল স্কলার সাইটেশন বলেন বা আমাদের যে জার্নাল আর্টিকেল যদি বেশি থেকে বেশি হয় এগুলো আমাদের অবশ্যই অনুপ্রেরণা দেয়।
তো এই যে আপনারা যে গবেষণা পেপারগুলো তৈরি করছেন এগুলো বিভিন্ন মানুষ, বিভিন্ন চিকিৎসাবিদরা এটা দেখছে, দেখে তারা এটাকে অ্যানালাইসিস করছে এবং তারপরে তারা এটা নিয়ে চিকিৎসা শাস্ত্রে তারা এটাকে ব্যবহার করছে, তাই তো?
জি জি, আমরা আমরা রিসার্চের মধ্যে অস্ট্রেলিয়াতে এবার আপনি জানেন কিনা জানেন এই বছর প্রায় $400 মিলিয়ন অস্ট্রেলিয়া দিয়েছে এই মেডিকেল রিসার্চের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যে মেডিকেল রিসার্চ গুলি আরো ব্যাপকভাবে হোক এবং এগুলো থেকে যে রেজাল্ট আসে তার দ্বারা কিন্তু মানুষের ব্যাপক উপকার হয়। আমরা যখন একটা মডেল বের করি, একটা ঔষধ বের করি, বা যদি আমরা প্রমাণ করি যে ঔষধটা এই ডিজিজের জন্য কাজ করছে, তখন হয়তো এটা অনেক ক্ষেত্রে, যেমন আমি কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস করেছি বহুবার, যেখানে হয়তো আমি দেখিয়েছি যে এই মেডিসিনটার বদলে ওই মেডিসিনটা, বা এই হার্টে যে রিং পরানো বলে বাংলাদেশে, যে এই রিংটা না পরিয়ে যদি ওই রিংটা পরানো হয় একটা লোকের জীবনে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়, বা এটা কস্ট ইফেক্টিভ, তার বারবার হাসপাতালে যেতে হচ্ছে না, তার থ্রম্বোসিস হচ্ছে না, বা তার দ্বিতীয়বার আবার হার্টে রিং পড়াতে হচ্ছে না। তো এই যে জিনিসগুলি, এগুলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের জন্য সাশ্রয়ী। এই রিসার্চগুলির দ্বারা মানুষের যেরকম উপকার হচ্ছে, সরকারের উপকার হচ্ছে, পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে ব্যাপকভাবে এটা কাজে লাগছে এই রিসার্চ। এই রিসার্চ যদি না হতো আমরা হয়তো আচ্ছা মানুষের যে আপনি দেখেন যে গড়ায়ও বেড়ে গেছে, বাংলাদেশেও কিন্তু গড়ায়ও এখন প্রায় 74, অস্ট্রেলিয়াতে গড়ায়ও 84 বা এরকম। তো এই যে মানুষের গড়ায়গুলি বেড়ে যাচ্ছে 10-12 বছর করে, আমি মূলত মনে করি যে এই যে মেডিকেল রিসার্চগুলি হচ্ছে এটার বিশাল একটা কন্ট্রিবিউশন সেখানে।
আপনাদের এই গবেষণা আরো চালু থাকুক এবং আপনারা আরো ভালো ভালো গবেষণা করুন, মানব জাতির স্বাস্থ্য ব্যবস্থায় আরো উন্নতি আসুক এই কামনা করছি। মোল্লা হক, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা। আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।